হ্যালো,
বুঝতেই পারছেন এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় প্রেসিডেন্ট ওবামার বর্মা সফর ও যুক্তরাষ্ট্রে এশিয়া নীতি। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিরা কিবিয়া। আজকের কল ইন শোর বিষয়ে, যেমনটি একটু আগেই আপনারা শুনলেন, প্রেসিডেন্ট ওবামার বর্মা সফর ও যুক্তরাষ্ট্রের এশিয়া নীতি। এ সম্পর্কে শ্রোতারা সরাসরি প্রশ্ন করতে চাইলে আমাদের এই অনুষ্ঠান চলাকালে 2026193062 এই নম্বরে সরাসরি ফোন করুন, কিংবা আমাদের ফেসবুক ফ্যান পেজেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমরা সকলেই জানি যে এই সপ্তাহের গোড়ার দিকে প্রেসিডেন্ট বারাক ওবামা পূর্ব এশিয়ার তিনটি দেশ সফর করেন, থাইল্যান্ড, বর্মা এবং ক্যাম্বোডিয়া। তার বর্মা সফরটি বিশ্ববাসীর দৃষ্টি কাড়েই, কারণ তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট যিনি বর্মা সফরে গেলেন। আবার রোহিঙ্গা রাখাইন সংঘর্ষের কারণেও বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো এবং বাংলাদেশের দৃষ্টিও বর্মার দিকে। অনেকেই আবার পশ্চিমেও বলেছেন যে প্রেসিডেন্ট ওবামা বোধহয় বর্মার সংস্কার সম্পূর্ণতা অর্জনের আগেই সেদেশ সফর করেন। বস্তুত আউন সান সুচি ও তাঁর এক ভাষণে বলেছেন যে বর্মার সংস্কার এখনও অনেকটা তাঁর কথায় মরিচিকার মতো হয়ে আছে। তবে প্রেসিডেন্ট ওবামাও বলেছেন যে বর্মা সফর সেখানকার প্রশাসনের প্রতি কোনো স্বীকৃতির প্রতীক নয়, সংস্কার সাধনে এ পর্যন্ত যতটুকু অগ্রগতি সাধিত হয়েছে তার প্রতি প্রেরণা প্রদান। তবে বর্মার নয় ততটা যতটা মানবাধিকার প্রসঙ্গে ওবামা খানিকটা কড়া বক্তব্য রেখেছেন ক্যাম্বোডিয়ায়। ওবামার এই সফরকে কেবলমাত্র বর্মা বা ক্যাম্বোডিয়া প্রসঙ্গ দিয়ে নয়, এশিয়ায়, বিশেষত পূর্ব এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বৃদ্ধির দৃষ্টিকোণ দিয়েও বিশ্লেষণ করা প্রয়োজন। আমাদের শ্রোতাদের জিজ্ঞাসা এবং অতিথিদের জবাবের মাধ্যমে আমরা এসব প্রসঙ্গে আলোকপাত করব। আমাদের অতিথি প্যানেলে টেলি সম্মিলনী লাইনে যোগ দিয়েছেন ঢাকা থেকে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা। ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগতম।
ধন্যবাদ। রয়েছেন
যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। অধ্যাপক রিয়াজ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ অনিস।
আরও আছেন কলকাতা থেকে দি হিন্দু পত্রিকার ব্যুরো চিফ শ্রী বরুণ দাশগুপ্ত। শ্রী দাশগুপ্ত, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে বেশ কিছু টেলিফোন কল এসছে, তবে সময়ের স্বল্পতার জন্য শ্রোতাদের প্রতি আমাদের অনুরোধ, প্রশ্ন সংক্ষিপ্ত রাখবেন, আর অতিথিদের প্রতিও সবিনয় অনুরোধ করব যে উত্তরের পুনরাবৃত্তি না করতে। কোনো একজনের টেলিফোন লাইন থেকে এক ধরনের শব্দ আমরা পাচ্ছি, আমি জানি না স্পিকার ফোনে আছে কিনা, সে কারণে ওই দিকটা একটু খেয়াল রাখবেন। আমাদের প্রথম প্রশ্নকর্তা দেখতে পাচ্ছি ঢাকা থেকে ফজলুল হক রিপন। হ্যালো।
হ্যালো ওয়াশিংটন, আমি ঢাকা থেকে ফজলুল হক রিপন বলছি। আমার প্রশ্ন হচ্ছে, প্রেসিডেন্ট ওবামা বলেছেন ব্যাংককে সংবাদ সম্মেলনে যে তার মিয়ানমার সফরের মধ্য দিয়ে কোনোভাবেই বর্তমান মিয়ানমার সরকারের কর্মকাণ্ডকে তিনি এন্ডোর্স করছেন না, বরং তিনি প্রগতিকে এগিয়ে যাওয়ার দিকটিকে অ্যাকনলেজ করছেন। এর অর্থ আমার কাছে ধরা পড়েছে এইভাবে যে মিয়ানমারে যে রূপান্তর ঘটতে যাচ্ছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির আলোকে মিয়ানমারের জাতিগত সংঘাত ও অন্যান্য সংকট নিরসনের প্রশ্নে এই বক্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করবেন কি?
ফজলুল হক রিপনের এই প্রশ্নের পাশাপাশি আমরা আরো একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি ম্যারিল্যান্ডের জার্মান টাউন থেকে মারুফ রহমান। হ্যালো।
হ্যালো, আমি মারুফ রহমান, জার্মান টাউন ম্যারিল্যান্ড থেকে বলছি। প্রেসিডেন্ট ওবামা যদি বলেছেন বার্মা গণতন্ত্রায়ন এবং রিফর্মকে ত্বরান্বিত করার জন্য এই সফর, এটা কোন এন্ডোর্সমেন্ট নয়, তবুও এখানে দুটো প্রশ্ন থেকে যায়। প্রথমত, দক্ষিণ এশিয়ায় সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে বেইজিং এর ক্রমবর্ধমান প্রভাবকে ভারসাম্যে আনার জন্য অনেকের মধ্যে প্রিম্যাচিওর এই সফর চীনের প্রতি একটা সতর্ক সংকেত কিনা? আর দ্বিতীয়ত, বার্মা সরকার একদিকে মানবাধিকারের উন্নয়নের কথা বলছে, অন্যদিকে নাগরিকত্বের অজুহাতে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়কে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। এ ব্যাপারে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সুকির অবস্থানও খুব একটা আশাব্যঞ্জক নয়। বার্মা সরকারের, আমি বলবো, এই কপটতাকে প্রশ্রয় দিয়ে প্রেসিডেন্ট ওবামা নিজের মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করছেন কিনা? থ্যাংক ইউ।
আমরা প্রথমে জবাবের জন্য যাচ্ছি ডক্টর মেঘনা গুহ ঠাকুরতার কাছে।
ধন্যবাদ। দুজনের প্রশ্নে আমি যৌথভাবে উত্তর দেওয়ার কিছুটা চেষ্টা করব, কারণ আমার প্রশ্নের জবাবটা হবে বাংলাদেশে, যেহেতু আমি অবস্থিত বাংলাদেশের প্রেক্ষাপট থেকে। আমি মনে করি যে যদিও দুজনেই কিছুটা পরিমাণ আপনারা যে ব্যাখ্যা দিয়েছেন তাতে আমি একমত যে, কিন্তু ওবামার এখানে আসার পেছনে রাজনৈতিক এবং অর্থনৈতিক দুটি কারণই আছে। রাজনৈতিক কারণে চীনকে সতর্কতা বাণী দেয়া ঠিক ওরকম স্ট্র্যাটেজিক্যালি না হলেও কিছুটা রাজনৈতিক মানে কূটনৈতিক ভাবে দেয়া, এটা তো অবশ্যই। এটাও আমি জানি যে কিছুদিন আগে এবং এখনো রাষ্ট্রীয় মানে বাংলাদেশের অনেকই মানে আপনাদের যে যুক্তরাষ্ট্রের যে ফরেন অফিস তার থেকে অনেক দূত প্রেরিত হচ্ছে এই রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের তরফ থেকে বার্মার এই রোহিঙ্গা সমস্যাটা বোঝার জন্য, এবং তারা এসেছিল কিছুদিন আগেও একটা মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রোহিঙ্গা নীতি নেই, সেটাকে রোহিঙ্গা নীতি একটা ফর্মুলেট করার একটা তাগিদ বোধ করছে। এই তাগিদটা দুটোই অর্থনৈতিক ভাবে এবং রাজনৈতিক ভাবে। অর্থনীতি এর জন্যই যে বার্মার একটা ওপেনিং আপ সময় যাচ্ছে, স্যাংশন মুক্ত হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই চায় যে এই ওপেনিং আপটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের পক্ষে যাক। অন্যদিকে চীন এখনো বার্মার উপরে একটা বেশ ভালোই একটা আধিপত্য বা ইনফ্লুয়েন্স প্রভাব বিস্তার করছে, এবং এটা সবসময় মার্কিন যুক্তের রাষ্ট্রনীতি, এটা কোনো নতুন কিছু না যে কন্টেইন চায়না পলিসি, অর্থাৎ দক্ষিণ দিকে চীনের দক্ষিণ দিকে যে রাষ্ট্রগুলো সেখানে এক ধরনের একটা বেল্ট তৈরি করা যেখানে যে প্রভাব বলয়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাধান্য থাকবে। তো এই দুটো কারণেই আমার মনে হয় যে এটা প্রিম্যাচিওর আমি বলবো না, এটা আমার মনে হয় সঠিক একটা মার্কিন যুক্তরাষ্ট্র তরফ থেকে একটা সঠিক, আর বাংলাদেশের পররাষ্ট্রনীতিও সেটা চাচ্ছে যে বহির্বিশ্ব বার্মার উপরে একটা মানে ইনফ্লুয়েন্স বা একটা প্রভাব বিস্তার করুক যাতে তারা রোহিঙ্গা সমস্যাটাকে মানে প্রাধান্য দেয়। রোহিঙ্গা সমস্যা অন্যান্য জায়গা যেমন গাজা বা অন্যান্য জায়গা সিরিয়া এটার চেয়ে অনেক বেশি কম প্রাধান্য পেয়েছে মিডিয়াতে, এবং ওবামা হয়তো এই প্রাধান্যটাকে একটু অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে আমার মনে হয় এই অঞ্চলের লোকরা একটু মানে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিচ্ছে।
অধ্যাপক আলী রিয়াজ,
আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে যারাই প্রশ্ন করছেন তাদের মধ্যে খানিকটা উদ্বেগ এবং আশঙ্কা, এক ধরনের স্কেপটিসিজম আছে, সেটা থাকাই স্বাভাবিক। এবং আমার মনে হয় না যে সেই স্কেপটিসিজমটা কেবলমাত্র তাদেরই আছে, এমনকি এখানে যারা পররাষ্ট্রনীতি প্রণয়নের সঙ্গে যুক্ত এবং এইখানে মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব বিশ্লেষক আছেন যারা এশিয়ার দিকে নজর রাখেন তাদের মধ্যেও আছে যে আসলে এটা প্রিম্যাচিওর হলো কিনা। কিন্তু তার বিকল্প যেটা ছিল সেটা হচ্ছে এটা তুলনামূলকভাবে ভালো, অর্থাৎ দীর্ঘদিন ধরে মিয়ানমারের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে দূরত্বটা ছিল ওই অঞ্চলে ক্রমাগতভাবে, অর্থাৎ গোটা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়, সেটাকে আপনি পূর্ব এশিয়া পর্যন্ত এক্সটেন্ড করতে পারেন, ওইখানে যে পরিবর্তনগুলো ঘটছে খুব দ্রুত পরিবর্তন ঘটছে, দ্রুত এই অর্থে চীনের উত্থান আমরা লক্ষ্য করছি অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিকভাবে, ভারত মহাসাগরে ভারতের প্রভাব বিস্তারের চেষ্টা আমরা লক্ষ্য করছি সঙ্গত কারণেই, এবং চীন উপসাগরে সাউথ চায়না সি যেটাকে আমরা বলি সেখানে এক ধরনের টেনশন চলছে, সব মিলেই আসলে পরিস্থিতি যেটা সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র চাইছে তার অবস্থান এবং তার একটা ভূমিকা রাখার জন্য। সেই বিবেচনার দিক থেকেই আসলে যুক্তরাষ্ট্র এখানে যতদূর সম্ভব বন্ধু বানাবার চেষ্টা করেছে। যেমন ধরুন এই যে ট্রিপটা, এই ট্রিপটাতেও ওবামা আরও একটা দেশে গেছে কিন্তু কম্বোডিয়াতে, কম্বোডিয়াতে মার্কিন কোনো প্রেসিডেন্ট এর আগে যাননি। তো ফলে এই গোটা অঞ্চল নিয়েই যেই যেই নীতিমালাগুলো তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে ওই এলাকায় এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী ক্রম বর্ধমান এবং এক ধরনের বর্ধিষ্ণু অর্থনীতিতে যুক্তরাষ্ট্র যুক্ত হতে চাচ্ছে। সেদিক থেকে এটাকে প্রিম্যাচিওর না বলে জাতীয় স্বার্থের বিবেচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে ঠিকই হয়েছে। আর যেটা অধ্যাপক মেঘনা গুরুটাকর্তা বলেছেন সেটা হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কতটা কূটনৈতিক উদ্যোগ ছিল আমি ঠিক জানি না, যতদূর জানি খুব বেশি ছিল না, কিন্তু তারপরেও এই যে রোহিঙ্গা সমস্যাটার আন্তর্জাতিকীকরণ সম্ভব হলো, ইন্টারন্যাশনালাইজেশন করা সম্ভব হলো, এটা কেবলমাত্র বাংলাদেশের সমস্যা বলে বিবেচিত হলো না, এইটা বাংলাদেশের জন্য এবং এই অঞ্চলের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য। তো ফলে উদ্বেগ অনিশ্চয়তা সত্ত্বেও আমার কাছে এখন পর্যন্ত যতদূর মনে হয়েছে এটা একটা ইতিবাচক পদক্ষেপ।
শ্রী বরুণ দাশগুপ্ত,
ওবামার মায়ানমার বা বার্মার সফরকে আমি প্রিম্যাচিওর মনে করি না, কারণ এটা খুব সময়োপযোগী হয়েছে। তার কারণ হচ্ছে যে চীন সম্প্রতিকালে তার সামরিক বাজেট যে রেটে বাড়াচ্ছে এবং বাড়িয়েছে, সেটা গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার সব দেশগুলোর উপরেই একটা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। 2011 সালে চীনের সামরিক প্রতিরক্ষা বাজেট ছিল $92 বিলিয়ন, 2012 সালে সেটা 11.2% বেড়ে দাঁড়ালো $106 বিলিয়ন। আর চীনের পরে নেক্সট বড় দেশ হচ্ছে এশিয়াতে ভারতবর্ষ, সেখানে তার সামরিক প্রতিরক্ষা খাতে ব্যয় মাত্র $36.28 বিলিয়ন। তো এই যে একটা অবস্থা চলছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে উদ্যোগ নেওয়াটা স্বাভাবিক। এবং যদি আমরা 1962 সালে বর্মাতে মিলিটারি জুন্টার ক্ষমতায় আসার পর থেকে 2010 সালের ইলেকশন পর্যন্ত সময়টা দেখি, তাতে আমরা একটা জিনিস বুঝি যে সামরিক জান্তা ক্ষমতায় আসার ফলে বর্মারকে কোয়ারেন্টাইন করার বা একঘরে করার যে প্রচেষ্টা শুরু হলো তাতে কিন্তু গণতান্ত্রিক দুনিয়ার দুটো দিক দিয়ে ক্ষতি হয়েছে। প্রথম হচ্ছে যে যেহেতু বাকি দুনিয়া মায়ানমারকে বর্জন করতে বা অস্পৃশ্য করে রাখতে শুরু করলো, তার পুরো সুযোগটা নিয়ে চীন তার মধ্যে নিজের প্রভাবটা বিস্তার করলো, যেটা এর আগে মেঘনা গুহঠাকুরটাও বলেছেন, পুরোপুরি বিস্তার করলো। আর দ্বিতীয়ত, যেহেতু এই দেশগুলো বিশ্বের অন্যান্য দেশ ভারত সহ তারা এই জান্তা সরকারের সঙ্গে সামরিক এবং এই কূটনৈতিক সম্পর্কটা রেখেছে, সেজন্য সুচি এবং তার দলের কাছেও এই দেশগুলো অপ্রিয় হয়ে গেল, ফলে লাভটা কোনো দিক দিয়েই হয়নি, দুদিক দিয়ে নেগেটিভ রেজাল্ট হয়েছে। সেদিক দিয়ে ওবামা যে বর্মা সফরের সিদ্ধান্তটা নিয়েছেন আমি মনে করি যে সেটা খুব সময়োচিত হয়েছে, এবং এই চীনের বর্মার বিরুদ্ধে স্যাংশন বা যে প্রতিরোধ আছে অর্থনৈতিক প্রতিরোধ সেটা তুলে নেওয়ার যে সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্র নিয়েছে সেটা খুবই সদর্থক এবং ইতিবাচক। এটা যত দ্রুত এগিয়ে নেওয়া যাবে, বার্মার ইন্টিগ্রেশন উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমি সেটা সম্ভব হবে, চীনকে ততটাই ওখানে থেকে তার প্রভাবটাকে হ্রাস করা যাবে বলে আমি মনে করি। এবং সেই দিক থেকে ওবামার এই সফরকে আমি মোটেই প্রিমিয়ার মনে করি না, মনে করি টাইমলি হয়েছে।
আমাদের আরও প্রশ্নকর্তা আছেন বাংলাদেশের পিরোজপুর থেকে, মনিরুজ্জামান নাসিম আলী। হ্যালো,
আমি বাংলাদেশের পিরোজপুর থেকে বলছি। বারাক ওবামার এশিয়ার তিনটি দেশ থাইল্যান্ড, মিয়ানমার এবং কম্বোডিয়া সফর তার পূর্বমুখী পররাষ্ট্রনীতির একটি পদক্ষেপ বা একটি ধাপ। দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে তিনি এই সফরে এসেছেন এবং এশিয়ার তথা বিশ্বের শক্তিধর চীনের সাথে তার এই সফরের পরে বা আমেরিকার স্বার্থের কোনো দ্বন্দ্বের নতুন কোনো মাত্রা সৃষ্টি হবে কিনা এবং সেটি পরবর্তীকালে এই অঞ্চলে বা বিশ্বে নতুন কোনো সামরিক শক্তি প্রদর্শনের সম্ভাবনা ক্ষেত্র তৈরি করবে কিনা।
মনিরুজ্জামান নাসিম আলী, এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আমি কলকাতা থেকে আরেকজন কলার আছেন, পল্লব মুখোপাধ্যায়, তার প্রশ্ন নিয়ে নিচ্ছি। হ্যালো,
নমস্কার, আমি ভারতবর্ষের কলকাতা থেকে পল্লব মুখোপাধ্যায় বলছি। ইউরোপিয়ান ইউনিয়নের ভঙ্গুর দশা, পূর্ব ইউরোপের চরম আর্থিক সংকট, দুর্বল মার্কিন অর্থনীতি আর ভারতবর্ষ ঘিরে চীনের আগ্রাসনের প্রেক্ষিতে পূর্ব এশিয়ার দেশ তথা আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির এক গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি হয়েছে। দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনের আস্ফালন পূর্ব এশিয়ার দেশগুলির বিরোধকে উস্কে দিতে পুনর্নির্বাচিত মার্কিন রাষ্ট্রপ্রধান বারাক ওবামার পূর্ব এশিয়ার তিনটি দেশে এই সফর নাকি চীনের ক্রমবর্ধমান অর্থনীতিকে চাপে রেখে নতুন বাজার সঙ্গী সংগ্রহ করার উদ্দেশ্য, তা নিয়ে অবশ্য বিশ্লেষণ দরকার আছে সমমনোভাবাপন্ন রাষ্ট্রগুলি পররাষ্ট্রনীতির কারণে। ওবামার সফর যে কারণেই হোক বিশ্বের জন্য উন্নতি প্রগতি ও শান্তির বার্তা বহন করবে তো।
দুজনের প্রশ্নের মধ্যে একটা অভিন্ন দিক ছিল, সেটা হলো মনিরুজ্জামান নাসিম আলীও জানতে চেয়েছেন যে সেখানে নতুন করে কোনো যুদ্ধক্ষেত্র শুরু হবে কিনা, পল্লব মুখোপাধ্যায় জানতে চেয়েছেন যে এই সফর শান্তি আনবে কিনা। অধ্যাপক আলী রিয়াজ,
ঠিক যুদ্ধের কথা এখনই বলার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না, তবে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওইখানে একটা টেনশন তো আছে, এই যে সাউথ চায়না সি বলুন আর তাছাড়া যেটা যুক্তরাষ্ট্র গত কয়েক বছর যাবতীয় চেষ্টা করেছে এবং সম্প্রতি খুব স্পষ্টভাবেই বলেছে যেটাকে তারা এশিয়া পিভট বলছে, অর্থাৎ এশিয়ার দিকে তাদের মনোযোগ, প্রায় 60% নৌশক্তি আসলে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সরিয়ে নেওয়া হবে, এটা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র কেন ওই এলাকায় তার নজর দিচ্ছে, এই কারণে যেটা আমরা সকলেই জানি সেটা হচ্ছে যে অর্থনৈতিকভাবে ওটা হচ্ছে সবচেয়ে বর্ধিষ্ণু এলাকা, যে সমস্ত অর্থনৈতিক সংকটের কথা প্রশ্নকর্তারা বলেছেন সেগুলো সত্য, ইউরোপের অবস্থা খুবই খারাপ, যুক্তরাষ্ট্রের অর্থনীতি অবস্থা খুব ভালো নয়, খানিকটা ভালো হলেও এখন খুব বেশি ভালো যে তা আমরা বলতে পারছি না, এখন তার এই অর্থনৈতিক প্রবৃত্তির সঙ্গে যুক্ত হতে চাইবে যুক্তরাষ্ট্র, যে কোনো দেশেরই চাওয়ার কথা এক নম্বর। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ওই অঞ্চলে একটা টেনশন আছে, এখন সেই টেনশনটার মধ্যে কোনো না কোনোভাবে কিন্তু যুক্তরাষ্ট্র যুক্ত, তাইওয়ানের কারণে যুক্ত, আপনি ধরুন কোরিয়ার কারণে যুক্ত এবং অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ওই অঞ্চলের কিছু দেশের সাথে যে ঘনিষ্ঠ সম্পর্ক, সিঙ্গাপুরের সাথে এক ধরনের সম্পর্ক, থাইল্যান্ডের সাথে সম্পর্কে খানিকটা টানাপোড়েন ছিল, এই দফার এই যে সফর তার একটা অন্যতম লক্ষ্য হচ্ছে সেই টানাপোড়েন কমিয়ে আনা, কেননা থাইল্যান্ড এখন আসলে আসিয়ানের পক্ষ থেকে চীনের সাথে সম্পর্ক রক্ষার প্রধান সমন্বয়কারী। তো সমস্ত কিছুকে যদি আপনি বিবেচনা করেন, যুক্তরাষ্ট্র চাইছে ওই এলাকায় তাদের এক ধরনের উপস্থিতি নিশ্চিত করা, সম্পর্ক উন্নয়ন করা, অর্থনীতিতে যুক্ত হওয়া এবং যে সামরিক প্রক্রিয়াটা আছে সে তাতে কোনো দেশ যাতে বিশেষ সুবিধা নিতে না পারে, সেটা চীনই হোক ভারতই হোক কিংবা অন্য কোনো দেশ, তবে চীন আর ভারতের মধ্যেই তো প্রতিযোগিতাটা, ফলে ভারত মহাসাগরে চীন ভারতের এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে যুক্তরাষ্ট্র তার অবস্থানটা আরো স্পষ্ট করার চেষ্টা করছে।
প্রসঙ্গত এখানে উল্লেখ করা প্রয়োজন যে আসিয়ান সম্মেলনেও এই প্রসঙ্গটি উত্থাপিত হয়েছে অন্যান্য দেশ দ্বারা যে চীনের যে প্রভাব দক্ষিণ চীন সাগরের ওপর। ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা,
ডক্টর আলি রিয়াজ যেমন সাউথ চায়না সি এর কথা বলেছেন এবং এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে চীনে এবং চীনের সম্পর্ক, আমি একটু আরেকটু দক্ষিণ এশিয়ার দিকে আমি একটু এগোতে চাই, যে বাংলাদেশ আর যে মিয়ানমারের যে বর্ডার এলাকা সেখানেও কিন্তু একটা বেশ একটা বেশ বিপজ্জনক একটা অঞ্চল। আমরা জানি যে যে রোহিঙ্গারা এক অর্থে তারা বিতাড়িত হয়ে আসছে কিন্তু তাদের অনেকের উপরে অভিযোগ আছে যে তারা অনেকেই আর্মড ট্রেনিং নিয়ে তারা আফগানিস্তানে যুদ্ধ করেছে এবং দু একজনকে এরকম করে তাদেরকে একটা বোধ, আপনার বার্মিজ যে সরকার আছে মিয়ানমারের যে সরকার আছে বর্তমানে এবং অনেকেই তাদেরকে টেররিস্ট হিসেবে অবহিত করে এবং সেই কারণেই বোধহয় আশঙ্কা বাংলাদেশের থেকে যারা মনে করছে যে ওবামার আসা মানেই কি এটা আফগান বর্ডারের মতন আরেকটা অবস্থা হবে কিনা, আফগান পাকিস্তানের বর্ডারের মতন, কিন্তু আমার মনে হয় না, কারণ আমার মনে হয় যে আমরা বাংলাদেশের তরফ থেকে যে নীতি নেওয়া হয়েছিল যদিও সেটা অনেক অর্থে এক ধরনের একটা যে পজিশনটা সেটা হচ্ছে রোহিঙ্গারা ফিরে যাক মিয়ানমারে এবং একটা এদেরকে এদেশে না থাকতে দেওয়ার একটা পজিশন, কিংবা এটাও হতে পারে যে যারা তারা মিয়ানমারের নাগরিক তাদের মিয়ানমারেই চলে যাওয়া উচিত, এ ধরনের একটা পজিশন থেকে দুজনেই এক ধরনের দুপক্ষেরই একটা কমন নীতি আমরা দেখতে পারি, মাঝে মাঝে যখনই ক্রাইসিস হয় তখন রোহিঙ্গাদেরকে টেররিস্ট হিসেবে ডাকা, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে ক্যাম্পে কাজ করি আমরা জানি যে সব রোহিঙ্গারা মোটেও টেররিস্ট না, তাদের আমরা জানি যে অফিসিয়াল রেফিউজির বাদেও আনঅফিসিয়ালি অনেক রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করেন এবং তারা মানে একেবারে দারিদ্রতার জন্য তাদেরকে অনেক সময় ওই বিভিন্ন এরিয়াটা ট্রাফিকিং এর এরিয়া, সেটাও একটা বিপদসংকুল এরিয়া এবং সেখানে অনেকেই ট্রাফিকিং এ যোগ দিতে বাধ্য হয় কিংবা করানো হয় পরিস্থিতির ফসল। তো এইভাবে আমার মনে হয় যে এই জায়গাটায় এমন একটা বিপদসংকুল জায়গাটা আমেরিকার নীতিতে কোথাও নেই, ছিল না, আমার মনে হয় যে ওবামার এই সফর এই জায়গাটাকে স্পষ্টত করে মানে কিভাবে গ্রহণ করবে সেটার জন্য একটা স্পষ্টত একটা নির্দেশনা পাওয়াটা হচ্ছে, এবং সেই অর্থে তারা অনেক, আমি আগেই বলেছি, অনেক আগে দূত পাঠানো হয়েছে, এবার এবার ওবামা স্বয়ং এসে আমার মনে হয় উপস্থিতিটা জানিয়ে দিচ্ছে। তো আমার মনে হয় না যুদ্ধের আশঙ্কা আছে, বরঞ্চ আশেপাশের যে দেশ আছে, আমরা যারাই স্টেক হোল্ডার এই ক্রাইসিসে, আমার মনে হয় যে তাকে আরো স্পষ্টত বোঝানো যে বিভিন্ন দেশের স্বার্থ অনুযায়ী, নেইবারিং কান্ট্রিজ এর স্বার্থ অনুযায়ী আমাদের কি করণীয়। তো দক্ষিণ এশিয়ার ব্যাপারটা আমি এইভাবেই বুঝছি।
শ্রী দাশগুপ্ত, আপনি এর সঙ্গে কিছু যোগ করবেন?
দেখুন, আমি ভারতবাসী হিসেবে আমি এইটা অনুভব করি যে চীন সম্প্রতিকালে তিব্বতে তাদের লজিস্টিক বিল্ড আপ যেভাবে করছে সেটা ভারতবর্ষের পক্ষে সত্যি আশঙ্কাজনক, এবং সেক্ষেত্রে যেটা ওবামা কিছুদিন আগে বলেছিলেন যে আমেরিকান নেভি ফ্লিট 60% এশিয়া প্যাসিফিক রিজিয়নে তিনি ডিপ্লয় করবেন, সেটা আমার মনে হয় যে চীনের দিক থেকে তৎপরতা যেটা বাড়ছে সেটাকে নিউট্রালাইজ করার একটা প্রচেষ্টা এর মধ্যে রয়েছে এবং সেটা থাকা স্বাভাবিক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে চীন বর্তমানে যে ধরনের আগ্রাসী মনোভাব দেখাচ্ছে, অনেকে বললেন ইয়ের কথা, সাউথ চায়না সির কথা, এই প্রসঙ্গে আমি দুটো তথ্য আপনাদেরকে দিই। প্রথমত আপনারা জানেন যে সাউথ চায়না সিকে চীন একতরফা ভাবে বলেছে এটা আমাদের এবং আনডিসপিউটেড ক্লেম, ওটার উপরে কারোর কোনো ক্লেমের ডিসপিউটই নেই। যদিও ঘটনা হচ্ছে ভিয়েতনাম সহ বেশ কয়েকটি দেশ, ভিয়েতনাম, জাপান, ফিলিপিন, তারা বলেছে যে না এটা আমাদের অধিকার আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই সাউথ চায়না সিতে স্প্র্যাটলি আইল্যান্ড বলে যে দ্বীপপুঞ্জ আছে তার আশেপাশে সমুদ্রের গর্ভে সিবেটে 100 থেকে 200 বিলিয়ন ব্যারেল তেল এবং প্রায় 266 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস আছে। এনার্জি হাঙ্গরি চীন এইটাকে কব্জা করতে চায় এবং সেই জন্যই তার এই আস্ফালন যে আমি এটাকে নেব, এটার উপরে আর কারোর দখল দেন আমি মানব না। এই মনোভাব যদি দেখাতে থাকে তাহলে পুরো একটা রিজিওনাল ইনসিকিউরিটি বা একটা আঞ্চলিক নিরাপত্তাহীনতার প্রশ্নটা দেখা দেয়। সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাও এখানে একটা তৈরি করার দরকার যাতে ভবিষ্যতে কোনো সামরিক মিসঅ্যাডভেঞ্চার চীনের দিক থেকে না আসে।
শ্রী দাশগুপ্ত, এর সঙ্গে একটা প্রসঙ্গ আমি যোগ করতে চাই। ভারতের তরফ থেকে এই অভিযোগ করা হয় যে চীনের তরফ থেকে অস্ত্রশস্ত্র বর্মার মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রবেশ করানো হয়, সেখানে যে সমস্ত বলুন আপনি সন্ত্রাসী বলুন কিংবা এই মাওপন্থী বলুন তাঁদের কাছে অস্ত্র পৌঁছানো হয়, তো এই ব্যাপারে আপনি কিছু একটু বলবেন?
এটা তো আপনি যেটা বলেছেন সম্পূর্ণ সত্য কথা, এই জিনিস চলছে, কিন্তু সম্প্রতি একটি ইতিবাচক ঘটনা বা একটা পজিটিভ ডেভেলপমেন্ট হয়েছে। সেটা হচ্ছে যে এই বছরের জানুয়ারিতে এবং 2011 ডিসেম্বরে বর্মার সরকার কাচিন এবং কারেনদের সঙ্গে দুটো সিজ ফায়ার এগ্রিমেন্ট করে। এরা তো দীর্ঘদিন ধরে একটা আঞ্চলিক বিদ্রোহ চালাচ্ছিল, সিজ ফায়ার এগ্রিমেন্টে আসেন। তার ফলে আমার মনে হয় এখন বর্মা সরকারের পক্ষে বর্মার পশ্চিম দিকে অর্থাৎ ভারতবর্ষের পূর্ব প্রান্তের বর্ডার এরিয়াতে যে সেসেশনিস্ট গ্রুপরা, ইন্ডিয়ান সেসেশনিস্ট গ্রুপরা অ্যাক্টিভ আছে, তাদের বিরুদ্ধে বর্মা সরকারের পক্ষে এখন অভিযান চালানোর মতো একটা অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং এই ব্যাপারে যদি বর্মা সরকার সফল হন তাহলে পরে চীন থেকে যে অস্ত্রের চালান এখন ভারতবর্ষের পূর্বাঞ্চলে অবস্থিত, দক্ষিণ পূর্বাঞ্চলে, উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত বিভিন্ন সেসেশনিস্ট গ্রুপের কাছে আসছে, সেগুলোকে অনেকটাই আটকে দেওয়া সম্ভব হবে বলে আমি মনে করি।
আচ্ছা, আমরা এর পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। ঢাকা থেকে নুসরাত ফারাহ চৌধুরী, হ্যালো।
হ্যালো, সালাম আলাইকুম, আমি নুসরাত ফারাহ চৌধুরী বলছি ফ্রম ঢাকা, বাংলাদেশ। তো আমার এই ওবামার সাউথ এশিয়া স্পেশালি এই মায়ানমার ভিজিটের উপর দুইটা কোয়েশ্চেন ছিল। নাম্বার ওয়ান হচ্ছে, কিছুদিন আগে যেটা মায়ানমারের প্রতি, মায়ানমারের ইম্পোর্টের প্রতি ইউএসএ যে নিষেধাজ্ঞাটা ছিল ওটা তো উঠিয়ে নেওয়া হয়েছে। এখন তো দেখা যাচ্ছে যে ইউএসএ ইনফ্যাক্ট মায়ানমারে ইনভেস্ট করতে খুব বেশি আগ্রহী, স্পেশালি ইন এনার্জি সেক্টরে। তো আমি জানতে চাচ্ছিলাম যে ওবামার এই মায়ানমার ভিজিটের পিছনে কি এইটাই মেইন ইস্যু নাকি আদার্স কোনো ইস্যুস আছে এখানে? আর আমার সেকেন্ড কোয়েশ্চেনটা আমি জানতে চাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছে যে উনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ওনার এই সাউথ এশিয়া ভিজিটটা আমার খুব টু আর্লি মনে হচ্ছে। তো আর এটা মনে হচ্ছে যে এটা ইউএস অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা খুব এমফাসাইজ একটা ভিজিট। তো আমি জানতে চাচ্ছিলাম যে ওনার এই মায়ানমার ভিজিটের সম্ভাব্য ইম্প্যাক্টটা কি হতে পারে টুয়ার্ড সাউথ এশিয়া অ্যান্ড স্পেশালি ফর বাংলাদেশ।
ধন্যবাদ। আমি এই প্রশ্নের উত্তর নেয়ার আগে শ্রোতাদের জানিয়ে দিই যে আমাদের কল ইন শো হচ্ছে আজকের বিষয় প্রেসিডেন্ট ওবামার বর্মা সফর, যুক্তরাষ্ট্রের এশিয়া নীতি, শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। এবং এ সম্পর্কে আপনারা প্রশ্ন করতে চাইলে 2026193062 এই নম্বরে সরাসরি ফোন করুন অথবা আমাদের ফেসবুক ফ্যান পেজেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। নুসরাত ফারাহ চৌধুরী অর্থনৈতিক দিকটি সম্পর্কে প্রশ্ন তুলেছেন, কিন্তু পাশাপাশি তার আরেকটি প্রশ্ন হচ্ছে যে মিয়ানমার সফরের এই প্রভাব কি হতে পারে দক্ষিণ এশিয়ায় এবং বিশেষত বাংলাদেশে। ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা।
হ্যাঁ, আমি ওই শেষের দিকে প্রশ্নটাই আমি হয়তো জবাব দিতে পারবো। আমি আগেই বলেছি এবং এটা একটা টিপ অফ দ্য আইসবার্গ, কারণ এই সফরটা, কারণ এর আগে একটা দীর্ঘদিন না হলেও কিছুদিন হয়েছে যখন থেকে, বিশেষ করে এই বছরের জুলাই মাস থেকে যখন নর্থ রাখাইন স্টেটে একটি বেশ গোল আরো ফ্রেশ উৎপাত হয়ে এবং সহিংসতার ফলে অনেক রোহিঙ্গারা বাংলাদেশের দিকে, ইন্ডিয়ার দিকে তারা আসতে বাধ্য হয়েছে এবং এটা এখনো শেষ হয়নি। তো এইটা কিছুদিন আগে যখন হিলারি ক্লিনটন এসেছিল, আমরা ভুলে যাই যে তিনি আগে এক এক ধরনের উদ্বোধন করে গেছে, সেটাও আমার মনে হয় বেশ বেশ একটা তোড়জোর একটা সৃষ্টি করেছিল। তো সেখানেও কিন্তু আমি মনে করি, আমি ইনফ্যাক্ট ওয়াতেও বলেছিলাম, ভয়েস অফ আমেরিকাতেও বলেছিলাম যে তখন কিন্তু রোহিঙ্গা ইস্যুটা মোটেও সামনে ছিল না। আমি বলেছিলাম যে অং সান সুচি নিয়ে যখন কথা বলতে হয়েছে তখন উনি এই দিকে কেন নজর দিচ্ছেন না, এই কথাগুলো আমি বলেছিলাম। এবং একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক, আমরা ভুলে যাই স্ট্র্যাটেজিক কথা আলোচনা করতে করতে, যে আমাদের এই বার্মার আশেপাশে মোটামুটি দক্ষিণ এশিয়াতে দেশগুলো আছে সবাই মোটামুটি একটা গণতান্ত্রিক দেশ, এবং গণতান্ত্রিক গণতন্ত্রকে সাপোর্ট দেওয়া এবং গণতন্ত্রকে এক ধরনের প্রবেশ পথ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় নিয়েছে, আমরা পূর্ব ইউরোপেও দেখেছি সেটা, সেরকম এটাকেও সেই ধরনের একটা সম্বর্ধনা দেওয়ার, গণতন্ত্রকে সম্বর্ধনা দেওয়ার মাধ্যমে একটা প্রবেশ পথ রচনা করা, এটাও একটা স্ট্র্যাটেজি। সবসময় তো যুদ্ধ দিয়ে, মানে আর্মস ওয়েপন্স দিয়ে প্রবেশ পথ হয় না। তো এখানে অং সান সুচি সবে মাত্র, কেবল মাত্র এই বছরেই একটা পোস্ট এসেছে এবং তিনি একটা একটা রাজনৈতিক ভূমিকা পালন করার স্বাধীনতা পেয়েছে অনেক দীর্ঘদিন পরে, সেটা আমার মনে হয় বেশি প্রায়োরিটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হিলারি ক্লিনটন সফর যখন করে। কিন্তু ইতিমধ্যে এই গণতন্ত্রের একটা ব্যাঘাত ঘটেছে, সেটা হচ্ছে যে ওই রোহিঙ্গার নর্থ রাখাইন স্টেটে, আমরা জানি সেই নর্থ রাখাইন স্টেটটা এক অর্থে খুবই সম্পদ সম্পন্ন সম্পন্ন একটি অঞ্চল, আবার একই অন্যদিকে কমিউনিকেশনের একটা ব্যাঘাত আছে, কারণ ইয়াঙ্গন থেকে খুব সরাসরি সবাই নর্থ রাখাইন স্টেটে আসতে পারে।
আমরা একটু চট করে, আমাদের আরো বেশ কিছু প্রশ্নকর্তা আছে, তো
আমার আমার জবাব ওটাই যে আমি মনে করি একটা গণতান্ত্রিক একটা অবস্থানটাকে পাকাপোক্ত করার জন্য তাদের এই মার্কিন যুক্তরাষ্ট্র এই পর্যায়ে তার নীতিটাকে রেখেছে। ভবিষ্যতে যদি অর্থনৈতিক আরো, এবং গণতন্ত্রের সাথে আমি জানি তো প্রবেশ পথ করা আরো অর্থনৈতিক সম্পদের, সেটা হয়তো ভবিষ্যতে হতে পারে।
অধ্যাপক আলী রিয়াজ।
এখন পর্যন্ত যা ইঙ্গিত সেটা ইতিবাচক, এবং বাংলাদেশের জন্য মেঘনা গুহঠাকুরতা কিছুক্ষণ আগে একটা প্রসঙ্গ তুলেছিলেন, সেটা হচ্ছে যে যেমন যখন রোহিঙ্গারা ওখান থেকে পালিয়ে আসতে শুরু করে, তখন কিছুদিন আগে গ্রীষ্মকালে যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্ত্বেও বাংলাদেশ আসলে তাদের আশ্রয় দেয়নি। ওই সিদ্ধান্তটার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে একমত নয়। বাংলাদেশের উচিত ছিল মানবাধিকারের স্বার্থেই তাদেরকে আশ্রয় দেয়া, তাতে করে এখন পরিস্থিতি আরো অনুকূলে রাখা যেত। তারপরেও যেহেতু এখন রোহিঙ্গাদের বিষয়টা একটা আন্তর্জাতিক রূপ পেল, এখন উচিত হবে বাংলাদেশের জন্য এর কূটনৈতিকভাবে যতটা সম্ভব সেটাকে প্রেস করা এবং এগিয়ে নিয়ে যাওয়া আর কি। দেখা যাক কতদূর নিতে পারে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের নিজের স্বার্থে যুক্তরাষ্ট্র খুব বেশি দূর নেবে আমি তা মনে করি না। আমি মনে করি যুক্তরাষ্ট্র তার জাতীয় স্বার্থ বিবেচনায় যতটুকু বলার বলেছে এবং হয়তো খানিকটা চাপ রাখবে, কিন্তু এটা আসলে আঞ্চলিকভাবে বিশেষ করে বাংলাদেশের জন্য খুবই জরুরি যেন এই চাপটা অব্যাহত থাকে আর কি।
বরুণ দাশগুপ্তের কাছে এই প্রসঙ্গে একটি কথা জানতে চাই। আউন সান সুচি সম্প্রতি ভারতে যে বেসরকারি সফর করেছেন, সেখানে তিনি দুটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটি হচ্ছে যে ভারতের অতীত ভূমিকা সম্পর্কে তিনি খানিকটা সংক্ষোভ প্রকাশ করেছেন যে ভারত বয়কট করেনি আগেকার সামরিক সরকারকে অন্যান্য দেশের মতো। সেখানে অবশ্য ভারতের পররাষ্ট্রনীতির একটা ব্যাপার আছে। আর দ্বিতীয়ত তিনি একথাও বলেছেন রোহিঙ্গা সমস্যার সমাধান সম্পর্কে তিনি খানিকটা এড়িয়ে গেছেন এবং তিনি বলেছেন যে তিনি কোনো পক্ষ নিতে চান না, এবং এটি ভারতে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সমালোচিত হয়েছে। তো মিস্টার দাশগুপ্ত, আপনি কি এর উপর একটু আলোকপাত করবেন?
ম্যাডাম সুচির যে ক্ষোভ ভারতের সম্পর্কে, সেটা আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে বর্মাকে এক ঘরে করে রাখার ফলে দুদিক দিয়ে ক্ষতি হয়েছে, এবং সুচির যে অভিযোগ বা অভিমান ভারতের সম্পর্কে সেটা সম্পূর্ণ যুক্তিসঙ্গত। কাজে সেদিক দিয়ে তিনি যেটা বলেছেন আমি মনে করি তাঁর এই ক্ষোভ সঙ্গত। আর ওর তো কলেজে শিক্ষা এবং হাই স্কুলের শিক্ষা হয়েছে দিল্লিতে, সেটা আপনারা জানেন। ওর মা এসেছিলেন এখানে অ্যাম্বাসেডর হয়ে, তখন 15 বছর বয়সের মেয়ে হয়ে উনি এসেছিলেন ওর মার সঙ্গে, কাজেই ভারতবর্ষের সঙ্গে ওর আত্মিক যোগাযোগ দীর্ঘকালে। কাজেই সেদিক থেকে উনি আরো পজিটিভ রেসপন্স আশা করেছিলেন ভারতবর্ষের কাছ থেকে, সেটা পাননি, সেজন্য খুব স্বাভাবিক। আর রোহিঙ্গিয়ার সমস্যার সম্পর্কে দেখুন, এটা তো বলতে গেলে মায়ানমার এবং বাংলাদেশের পারস্পরিক সমস্যা। ভারতবর্ষ খুব একটা প্রত্যক্ষভাবে এই সমস্যার সঙ্গে জড়িত নয়, তবে এই যে রিফিউজি রোহিঙ্গিয়া যারা আসছেন তাদের সমস্যাটা নিশ্চয়ই মানবিক দিক থেকে দেখা উচিত। এবং অতীতে তো আপনারা জানেন যে যখন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ চলছিল, তখন কোটি কোটি বাংলাদেশি এসেছিলেন ভারতবর্ষে, ভারতবর্ষ তাদেরকে আশ্রয় দিয়েছিল মানবতার কারণে, এটা খুব স্বাভাবিক। সেই জন্য রোহিঙ্গিয়ার সম্পর্কে যে কথাটা একজন বললেন যে বাংলাদেশে বোধ হয় তাদেরকে আশ্রয় দেওয়াটা উচিত ছিল, না দেওয়াটা ঠিক হয়নি, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে হ্যাঁ, ন্যায় নীতি এবং মানবতার খাতিরে এটা বোধ হয় করলে পরে ভালো হতো।
সেটা অবশ্য সাম্প্রতিক কালে, এরই মধ্যে কিন্তু প্রচুর রোহিঙ্গা রিফিউজি বাংলাদেশে আশ্রয় পেয়েছেন। এই যে সাম্প্রতিক কালে যে গোলযোগ হলো সে সময়ে কিছুটা বাধা সৃষ্টি করা হয়েছিল, এবং আমরা জানি যে আউন সান সুচির বক্তব্যটাকে অনেকেই সেই কারণেই খানিকটা অমানবিক বলে সমালোচনা করেছেন। তো আমরা পরবর্তী প্রশ্নকর্তার কাছে যাচ্ছি, ম্যানচেস্টার থেকে আলমগীর ফরিদুল হক। হ্যালো,
আলমগীর ফরিদুল হক ম্যানচেস্টার থেকে বলছিলাম। দক্ষিণ পূর্ব এশিয়ার প্যাক্টের সাথে চীনের সার্বিক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি বলবৎ রয়েছে। চীন ভারত মহাসাগরে সামরিক ঘাঁটি ও নৌপথে অবাধ মুক্ত সঞ্চালনা রয়েছে, যা প্রতিষ্ঠিত হয়েছে বর্মার সামরিক শক্তির ক্ষমতা থাকাকালীন সময় থেকে, কিন্তু বর্মা হালে চীনের সহযোগিতায় বাঁধ নির্মাণ চুক্তিটি নাকচ করে দিয়েছে। এটা কি আগাম সংকেত যে চীনের সাথে বর্মার আঁতাত চির ধরল? হেন অবস্থায় ওবামার এই বর্মা সফরের উদ্দেশ্য বা কি? চীনকে ঠেকানোর মার্কিনী প্রয়াস কোন পথে যাচ্ছে বলে মনে করেন? আমার দ্বিতীয় প্রশ্ন, মানবাধিকার প্রশ্নে বর্মাকে ওবামা সতর্ক করে দিয়েছেন, কিন্তু গাজায় ইসরায়েলি ভয়ঙ্কর বিমানবিক হত্যালীলার যে ব্যাপারে তিনি এতটা সোচ্চার নন, এখানে ওবামার সরকারের রাজনৈতিক স্পষ্টতা বা ট্রান্সপারেন্সি কোথায়?
অধ্যাপক আলী রিয়াজ,
প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে বর্মা চীনের সম্পর্কে চিড় ধরল কিনা। এখন আসলে আমার যা যা ধারণা, গোটা পৃথিবী জুড়েই পরিস্থিতি যা, তাতে আসলে সম্পর্কগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে না, যে আমি আপনার সাথে আছি, তেমনি এটা তো আসলে কোল্ড ওয়ার এরার ফ্রেম থেকে আমরা দেখার চেষ্টা করি তো সবসময় যে অমুক দেশ যদি চীনের সাথে থাকে তাহলে যুক্তরাষ্ট্রের সাথে নেই, যুক্তরাষ্ট্রের সাথে থাকলে চীনের সাথে নেই, ভারতের সাথে থাকলে চীনের সাথে নেই, এইরকম যেই অঙ্কগুলো এগুলো আসলে ঠিক এইভাবে কাজ করবে না এখন আর। ফলে ওই অঞ্চলে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন দেশ বিভিন্নভাবে বিভিন্ন রকম ফোরামে বিভিন্ন রকম অ্যালায়েন্স ক্রিয়েট করবেন। বর্মা চীন সম্পর্ক আগে অনেক বেশি ঘনিষ্ঠ ছিল, তার কারণ ছিল মিয়ানমার বা বর্মার আসলে বাইরে আর কোনো বন্ধু ছিল না। চীনের জন্য সেটা ছিল যে তারা দক্ষিণ এশিয়া পর্যন্ত তাদের প্রভাব বলয়কে বিস্তার করতে চাইলে সেটা বর্মা হচ্ছে তাদের পথ, যেটা তাদেরকে ওই আপনার বঙ্গোপসাগর পর্যন্ত নিয়ে এসছে। তো ফলে চীন সঙ্গত কারণেই বর্মার উপর অনেক বেশি তাদের তাদের বাণিজ্যিক বিবেচনা, সামরিক বিবেচনা, রাজনৈতিক বিবেচনা সব বিবেচনায় ঘনিষ্ঠ ছিল, এবং মিয়ানমারের শাসকদের জন্য সেটা খুব জরুরি ছিল। কেননা আপনি যখন একঘরে হয়ে পড়েছেন তখন আপনার তো বন্ধু প্রয়োজন, অর্থনৈতিক কারণেই প্রয়োজন, বেঁচে থাকার কারণেই প্রয়োজন, ফলে এই সম্পর্কটা তৈরি হয়েছে। এখন যে সম্পর্কটা তৈরি হচ্ছে সেই সম্পর্কটা একটু ভিন্ন রকম হবে। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক তাদের ভালো হওয়ার অর্থ একেবারে চীনের সাথে সব সম্পর্ক চলে যাওয়া নয়, তবে চীনের উপর তার নির্ভরতা কমবে। যুক্তরাষ্ট্র চাইবে যে চীনের উপর মিয়ানমারের নির্ভরতা কমুক, মিয়ানমারও সম্ভবত চাইবে যে কোনো একটি বিশেষ দেশের উপর যেন তাকে নির্ভর করতে না হয়। ফলে এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে, যেমন সেটা আপনি ওই থাইল্যান্ড থেকে বুঝতে পারেন আর কি। ক্যাম্বোডিয়ার সাথে দীর্ঘদিনের সম্পর্ক যা ছিল যুক্তরাষ্ট্রের সেটা বদলে যাচ্ছে এখন, এখন ওই অঞ্চলে এইভাবেই সম্পর্কগুলি তৈরি হবে। কিন্তু আবার ওই অঞ্চলে এরকম সম্পর্ক তৈরি হবে বলে সর্বত্রই এরকম সম্পর্ক তৈরি হবে অন্যান্য অঞ্চলে তাও আবার বলা যাচ্ছে না। সেই প্রসঙ্গেই আসলে ইসরায়েলের প্রসঙ্গটা আসে, যে যে প্রশ্নটা করছেন প্রশ্নকর্তা, তিনি বলছেন যে তাহলে গাজা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র এই মানবাধিকারের কথা বলছে না কেন? সেটা আবার অন্য ডাইনামিক্স কাজ করে। ইসরায়েলের যে ভূমিকা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং আঞ্চলিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের যে সম্পর্ক সেটা যুক্তরাষ্ট্রের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক নয়। তার অর্থ কিন্তু আমি একথা বলার চেষ্টা করছি না যে মধ্যপ্রাচ্য বিষয়ে ওবামা প্রশাসনের নীতিকে আমি সমর্থন করি। আমি মনে করি যে এটা একটা অমানবিক আচরণ হচ্ছে, আন্তর্জাতিক রীতিনীতি পরিপন্থী হচ্ছে, যে হারে ব্যাপকভাবে হত্যাযজ্ঞ চলছে সেটার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী ব্যবস্থা নেওয়া উচিত, যেটা ওবামা প্রশাসন তার প্রথম দফায় করতে পারেনি। আমি আশা করি আগামী দফায় করতে পারবেন, কতটা পারবেন সেটা নির্ভর করবে আগামী দিনগুলোর উপর। কিন্তু এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ইসরায়েল এবং মধ্যপ্রাচ্য নীতির ব্যাপারে আমার বড় রকমের রিজার্ভেশন আছে, এবং আমি মনে করি যে ওবামা প্রশাসনের উচিত দ্রুত এই বিষয়ে ব্যবস্থা করা। ওবামা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু করা খুব দ্রুত সম্ভব সেটা একত্রে করেছেন, হিলারি ক্লিনটনকে পাঠানো হয়েছে সেক্রেটারি অফ স্টেট, তিনি দেখছেন একটা আশু সিজফায়ার করা যায় কিনা, কিন্তু সিজফায়ার তো সমাধান নয়, যেটা হিলারি ক্লিনটনও বলছেন। ওবামা প্রশাসন জানে, ইসরায়েলিরা জানেন, ফিলিস্তিনিরাও জানেন যে এটা কেবলমাত্র দু চার দিন পর পর এরকম একটা যুদ্ধ তৈরি হবে, একটা সিজফায়ার হবে, তাদের তো সমাধান হবে না, একটা দীর্ঘমেয়াদী ফ্রেমওয়ার্কের মধ্যে সমাধানটা করতে হবে। এবং সেই জায়গায় শুধুমাত্র যুক্তরাষ্ট্র পারবে না, ইসরায়েলি প্যালেস্টাইনিয়ানদের যেমন ভূমিকা আছে ওই অঞ্চলের অন্য দেশগুলিরও ভূমিকা আছে, সেটাও বিবেচনায় রাখতে হবে।
আমাদের হাতে সময় খুব কম, প্রশ্ন অনেকগুলোই আছে, কাজেই প্রত্যেকের কাছেই আমরা যাচ্ছি না। পরবর্তী প্রশ্ন করেছেন যশোর থেকে তহিদ। হ্যালো।
হ্যালো, আমি তৌহিদ বাংলাদেশের যশোর থেকে বলছি। 56 বছর পর মার্কিনের কোন প্রথম পররাষ্ট্রমন্ত্রী গত ডিসেম্বরে বার্মা সফর করেছেন, এর এক বছরের মাথায় মার্কিনের সর্বোচ্চ ব্যক্তি প্রেসিডেন্ট বার্মা ঘুরে গেলেন। এর পাশাপাশি আমরা দেখছি যে বার্মার উপর থেকে মার্কিন সরকার আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহারও করে নিয়েছে। তা আমরা জানি যে বার্মা চীনের অন্যতম মিত্র হিসেবে আমরা এতদিন জানতাম, মার্কিন সরকারের সর্বোচ্চ ব্যক্তির এই বার্মা সফরের মধ্য দিয়ে কি বার্মার সাথে মার্কিনের সম্পর্ক কি আরো গাঢ় হবে, বা দক্ষিণ এশিয়ায় মার্কিনের প্রভাব আর কতটুকু বাড়বে বলে মনে করেন? ধন্যবাদ।
এরই সঙ্গে আমরা আরো একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি জাহাঙ্গীর আলমে, তিনিও সম্ভবত যশোর থেকে ফোন করেছেন। হ্যালো,
আমি জাহাঙ্গীর আলম যশোর বাংলাদেশ থেকে বলছি। প্রেসিডেন্ট ওবামা বার্মা সফর দিয়ে তার বিদেশ সফর শুরু করলেন, আর এ সফরে তিনি রোহিঙ্গা সমস্যার ব্যাপারে তার যে বক্তব্য দিলেন তাতে আমি একজন বাংলাদেশী হিসেবে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওবামা তার বক্তব্যের স্বভাব সুলভ স্পষ্ট করে বললেন যে বার্মা প্রশাসনকে রোহিঙ্গা সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এখানে কমন যে প্রশ্নটা আসে তা হলো, বার্মা সরকার কি ওবামার এই নির্দেশনা মোতাবেক রোহিঙ্গা সমস্যার সমাধানে অগ্রসর হবে? আমার আরেকটি আশাবাদ আছে, ওবামা বাংলাদেশ ভারত এসব দেশও যেন সফর করেন এবং এখানকার দ্বিপাক্ষিক সমস্যা সমাধানের ব্যাপারে তিনি তার বিচক্ষণ নির্দেশনা যেন প্রদান করেন। ধন্যবাদ।
ঢাকা থেকে আমাদের আরেকজন কলার তানজিম অপেক্ষা করছেন। হ্যালো।
হ্যালো, আমি ঢাকা থেকে তানজিম বলছি। আমার প্রশ্নটি হচ্ছে, সাম্প্রতিক সময় বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যকার যে অস্থিরতা রোহিঙ্গা প্রসঙ্গে, বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা প্রসঙ্গটি নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা কতটুকু প্রাসঙ্গিক?
আমি প্রথমে যাচ্ছি শ্রী বরুণ দাস গুপ্তের কাছে প্রশ্নের একটি অংশ নিয়ে, সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ায় আমেরিকান প্রভাব কতখানি বাড়বে, কতখানি প্রাসঙ্গিক হয়ে উঠবে?
দক্ষিণ এশিয়াতে তো এখন চীনের সঙ্গে আমেরিকার একটা ডিপ্লোম্যাটিক লড়াই তো চলছে প্রভাব বিস্তারে, সেটা আমরা সবাই জানি। তো প্রেসিডেন্ট ওবামার এই সফরের ফলে আমার ধারণা যে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগাযোগ এবং ঘনিষ্ঠতা আরেকটু বাড়বে, এবং সেটা বাড়ার একটা প্রধান উপাদান হচ্ছে বর্তমান পরিস্থিতিতে চীনের দিক থেকে যে একটা কি বলবো আগ্রাসী মনোভাবই বলা যেতে পারে দেখানো হচ্ছে জাপান, ফিলিপিন, ভিয়েতনাম, ভারতবর্ষ ইত্যাদি দেশের সম্পর্কে। তার একটা অনিবার্য পরিণাম হবে এই দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কটাকে আরেকটু নিবিড় করার দিকে একটা ঝোঁক বা প্রবণতা। সেই দিক দিয়ে আমি মনে করি যে বারাক ওবামার এই মানে ভ্রমণ দক্ষিণ পূর্ব এশিয়াতে সেটা মার্কিন প্রভাব বিস্তার করতে সাহায্য করবে।
যশোরের তহিদের একটা প্রশ্ন ছিল, বর্মার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি আরো গাঢ় হবে, সে সম্পর্কে বিস্তারিত বলেছেন অধ্যাপক আলী রিয়াজ। আমি ডক্টর মেঘনা গুহ ঠাকুর তার কাছে যাচ্ছি। জাহাঙ্গীর আলমের একটা প্রশ্ন যে, বর্মা কি রোহিঙ্গা সমস্যা সমাধানে শেষ পর্যন্ত অগ্রসর হবে, যুক্তরাষ্ট্রের চাপটাই বা কতটুকু থাকবে?
কিছুদিন আগেও প্রেসিডেন্ট থান সিন একটি ঘোষণা দিয়েছে এবং এটা ওবামা আসার আগেই দিয়েছে যে তারা রোহিঙ্গার ব্যাপারে, রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে ভাবছে। এবং আপনারা জানেন যে রোহিঙ্গাদেরকে নর্থ রাখাইন স্টেটে যে মুসলমান আছেন তাদের ফ্যামিলি বুক আছে, কারণ তাদেরকে যেহেতু নাগরিক হিসেবে গণনা করা হয় না, তাদেরকে তাদের একটা বই আছে, সেই বইয়ের মধ্যে তারা লিপিবদ্ধ না হলে তারা কোনো সুবিধাই পায় না। সো এখানে এই যে বক্তব্যটা প্রেসিডেন্টের থেকে এসেছে, এটা এক ধরনের একটা আমি মনে করি একটা নমনীয় একটা ভাব আগের চাইতে। আগে তারা নাগরিকত্বের প্রশ্ন উঠাতোই না, এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রেরও একটি চেঞ্জ অফ পলিসি এসেছে। আগে কিন্তু, আগে বলতে আমি কয়েক মাস এক মাস আগের কথাও বলছি যে, এবং ইদানিংও বলছি যে, মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় এবং আন্তর্জাতিক কমিউনিটি সবসময় রোহিঙ্গাদেরকে স্টেটলেস বলে একটি আখ্যায়িত করত যে তারা কোনো দেশেরই নাগরিক নয়, যার জন্য একটা মানবাধিকার দৃষ্টিতে তাদেরকে দেখানো উচিত। এইটা বাংলাদেশের সরকার মানে নাই যে তারা নাগরিক নয়, তারা সবসময় বলেছে তারা মিয়ানমারের নাগরিক। এবং এখন ওবামা বলছেন তার ঘোষণায় যে তাদেরকে তারা নাগরিকত্বের মর্যাদা পাক, এবং থান সিন তার আগেও বলেছে যে তিনি চিন্তা করে দেখবেন। এটা আমার মনে হয় আশাব্যঞ্জক, কিন্তু আমরা জানি যে পরিস্থিতি, রাজনীতি এগুলো খুব কঠিন। বার্মায় এখনো পুরো রাজনৈতিক ভাবে মীমাংসিত হয়নি যে এই নাগরিকত্ব দিলে পরে অন্যান্য যে এথনিক গ্রুপ আছে তারা মানে এর বিরোধিতা করবে কিনা। অলরেডি তারা তো বিরোধিতার মধ্যেই আছে, কিন্তু উপরের থেকে যদি এক ধরনের নির্দেশনা হয় তাহলে হয়তো প্রশাসনে এটা প্রতিফলন হতে পারে। এটা এতটুকু আমরা আশা করতে পারি, যে জিনিসটা আগে আশাও করতে পারতাম না। তো এতটুকু অগ্রসরতা আমরা দেখতে পারি, কিন্তু এর বেশি এই মুহূর্তে কিছু বলা যায় না, কারণ এর বিরোধী বিপরীত স্রোত প্রচুর আছে এখনো বার্মায়।
ডক্টর মেঘনা গুহ ঠাকুর তা যা বললেন তার সঙ্গে অধ্যাপক আলী রিয়াজ, আপনি কি কিছু যোগ করবেন? বিশেষত তানজিম বললেন যে বাংলাদেশ ও বর্মার মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা কতটা প্রাসঙ্গিক হবে।
মধ্যস্থতার বিষয় নয়। আসলে বিষয়টা হচ্ছে যেটা মেঘনা গৌড় ঠাকুর বলেছেন, সেটা হচ্ছে যে ধরুন 82 সালের ওই আইনটার কারণে তো নাগরিকত্ব নেই রোহিঙ্গাদের। এখন মিয়ানমার সরকার বলছে যে তারা বিবেচনা করবে। মিয়ানমার সরকারের এই প্রতিশ্রুতিটা বাস্তবায়নের জন্য তাদের উপর চাপ তৈরি করা দরকার। চাপটা আন্তর্জাতিক চাপ, এবং যেহেতু প্রেসিডেন্ট ওবামা এটা উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাতে এঙ্গেজড হয়েছে। বাংলাদেশের দায়িত্ব হচ্ছে বা বাংলাদেশের কাজ হচ্ছে যুক্তরাষ্ট্রকে এই চাপটা অব্যাহত রাখার জন্য সবসময় মানে প্ররোচিত করা, যে হ্যাঁ আপনারা বলেছেন এখন এই চাপটা অব্যাহত রাখা দরকার, কারণ বাংলাদেশ সবচেয়ে বেশি সাফার করে এটা না হলে। অফকোর্স রোহিঙ্গারা সবচেয়ে বেশি করে, তারপরেই যারা করে তারা হচ্ছে বাংলাদেশ। ফলে বাংলাদেশের দায়িত্বটা হচ্ছে ওই জায়গাটায় আর কি। এটা মধ্যস্থতার কিছু
নেই,
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার যে নাগরিকত্ব দিতে হবে সেটা বাস্তবায়নের জন্য মিয়ানমার সরকারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা দরকার।
আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, ডক্টর মেঘনা গৌড় ঠাকুরতা, শ্রী বরুণ দাশগুপ্ত এবং অধ্যাপক আলী রিয়াজ, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।
ধন্যবাদ অনিস।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।